জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম, পর্ব এক। ম্যানর ফার্মের মালিক জোন্স সাহেব প্রচুর মদ খেয়েছেন। এখন তিনি একেবারে যাকে বলে বেহেড মাতাল, এতটাই মাতাল যে মুরগির খুপরিতে তালা মারলেও খুপরির ফোকরগুলো ঢাকা দিতে বেমালুম ভুলে গেলেন। এদিক সেদিক টলতে টলতে তিনি খামারের উঠোন ছাড়িয়ে এগোলেন বসত বাড়ির দিকে, তার হাতে একটা লণ্ঠন। টলমলো হাঁটার ছন্দে ছন্দে সেটাও এদিক ওদিক দুলছে। কোনো মতে তিনি বাড়ির পেছন দিকটায় গিয়ে পৌঁছলেন। খিড়কির দরজায় দাঁড়িয়ে জুতো জোড়া পা থেকে খুলে কোথাও একটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর ঢুকে পড়লেন বাড়ির ভিতর। রসুইখানার পাশে একটা ছোট্ট ঘর আছে যার গালভরা নাম স্কালারি। সেখানে একটা বিয়ারের পিপেও রাখা থাকে। সেই পিপে থেকে শেষবারের মতো এক গেলাস বিয়ার ঠেলে নিয়ে তিনি এগোলেন শোবার ঘরের দিকে। সেখান থেকে এখন জোন্সগিন্নির নাক ডাকার তীব্র আওয়াজ ভেসে আসছে। জোন্স সাহেবের শোবার ঘরের আলো যেই না নিভল, অমনি যেন খামার বাড়ি জুড়ে ভীষণ একটা হুটোপুটি শুরু হয়ে গেল। আসলে আজ সারাদিন ধরে একটা কথাই ঘুরপাক খাচ্ছে খামারে। বুড়ো মেজর নাকি গতকাল রাত্রিবেলা অদ্ভুত কি একটা স্বপ্ন দেখেছেন। বুড়ো মেজর এলেবেলে কেউ নন, রীতিমতো পশু প্রদর্শনীতে পুরস্কার পাওয়া শুয়োর। তার শরীরের মাঝ বরাবর দুধ সাদা রং। এখন সেই বুড়ো মেজরের ইচ্ছে হয়েছে তার সেই আজব স্বপ্নের কথা তিনি অন্যান্য পশুদের খুলে বলবেন। তাই তিনি ঠিক করেছেন যে জোন্স সাহেব প্রতি রাতের মতো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেলেই পশুরা সব এসে জড়ো হবে গোলাবাড়ির উঠোনে। বুড়ো মেজরকে, তাঁকে সবাই এই নামেই অবশ্য ডাকে, প্রদর্শনীতে দেখারও সময় অবশ্য তাঁর নাম দেওয়া হয়েছিল ওয়েলিংটন বিউটি। তো তাঁকে খামারের পশুরা বড়ই শ্রদ্ধা ভক্তি করে, তাই তাঁর বক্তব্য শুনতে রাতের কয়েক ঘন্টা ঘুম নষ্ট করাটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। বিশাল সেই গোলাবাড়ির এক কোণে খড়ের গাদা উঁচু হয়ে বেশ একটা মঞ্চের মতো তৈরি হয়েছে। সেখানে ইতিমধ্যেই বেশ গুছিয়ে বসেছেন বুড়ো মেজর। উপরের কড়িকাঠ থেকে ঝুলছে একটা লণ্ঠন। বুড়ো মেজরের বয়স এখন 12 বছর। বছর বাড়ার সঙ্গে সঙ্গে গায়ে একটু চর্বি লেগেছে বটে, কিন্তু শুয়োরদের মধ্যে এখনও তাকে বেশ রাজকীয় দেখায়। তাঁর মুখের সামনের বড় বড় দাঁতগুলো কখনো কাটা হয়নি, তা সত্ত্বেও তাঁর মুখখানিতে কিন্তু বেশ একটা দয়ালু দয়ালু ব্যাপার আর বুদ্ধির ছাপ রয়েছে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য জন্তু জানোয়াররা আসতে শুরু করলো। তারপর প্রত্যেকে নিজ নিজ ভঙ্গিতে বসে পড়লো আরাম করে। সবার আগে এলো তিনটে কুকুর, ব্লুবেল, জেসি আর পিচার। তারপর শুয়োরের দল, তারা এসেই খোড়ো মঞ্চের একেবারে সামনে জায়গা করে নিল। মুরগিরা সব চড়লো গিয়ে জানলার চৌকাঠে, আর পায়রার ঝাঁক ডানা ঝাঁপটে উড়ে গিয়ে বসলো কড়ি বর্গার উপর। ভেড়া আর গরুর দল শুয়োরদের ঠিক পিছনে বসে জাবর কাটা শুরু করলো। গাড়ি টানা ঘোড়া বক্সার আর ক্লোভার এলো একসঙ্গে। তারা খুব ধীরে হাঁটছে, সাবধানে পা ফেলছে, খড়ের তলায় কোনো ছোটোখাটো প্রাণী থাকলেও যাতে তাদের চওড়া রোমশ খুরের তলায় চাপা না পড়ে। ক্লোভার মধ্যবয়সী, তার চেহারা মজবুত, অথচ বেশ একটা মা মা ভাব আছে। 4 নম্বর বাচ্চাটার জন্ম দেওয়ার পরে তরুণী ঘোড়ার মতো চাপ চেহারাটা সে আর ফিরে পায়নি। আর বক্সার, সে তো বিশাল দেহি পশু, 18 হাত লম্বা, যে কোনো সাধারণ ঘোড়ার দ্বিগুণ শক্তি তার শরীরে। বক্সারের নাকের নিচে একটা সাদা ছোপ আছে, সেই জন্য তাকে কেমন যেন গবেট মার্কা দেখায়। অবশ্য সে যে দারুণ চালাক চতুর তেমনটাও নয়, তবে তার দৃঢ় চরিত্র আর অসম্ভব পরিশ্রম করার ক্ষমতার জন্যে সবাই তাকে খুবই মান্যগণ্য করে। ঘোড়াদের পরে এলো সাদা রঙের ছাগল মুরিয়েল আর গাধা বেঞ্জামিন। এই বেঞ্জামিন হলো ফার্মের সবচেয়ে বয়স্ক জানোয়ার আর অত্যন্ত বদমেজাজি। সে এমনিতে খুব একটা কথা টথা বলে না, চুপচাপই থাকে, কিন্তু মুখ খুললে হাড়ে হাড়ে টের পাওয়া যায় সে কতটা রূঢ়ভাষী। সাধারণত তীক্ষ্ণ বিদ্রুপাত্মক সব কথাবার্তাই বেরোয় তার মুখ থেকে। ধরা যাক সে হয়তো বলল, এই যে আমার ল্যাচটা দেখছো, এটা আমাকে ভগবান মাছি তাড়াবার জন্যে দিয়েছেন, কিন্তু আমার ল্যাজেরও দরকার নেই, মাছিরও দরকার নেই। এই গোটা খামারে সেই একমাত্র জানোয়ার যে কখনো হাসে না। কেন হাসে না একথা জিজ্ঞেস করলে বলে, সে নাকি আজ পর্যন্ত হাসার মতো কিছু খুঁজেই পায়নি। সে যাই হোক, একটা কথা অবশ্য সবাই জানে, বেঞ্জামিন আসলে বক্সারের খুব ভক্ত। যদিও একথা সে নিজের মুখে কখনো স্বীকার করে না, তবে রবিবারগুলোতে তারা একসঙ্গেই সময় কাটায়। ফল বাগানের পেছনে আস্তাবলের যে ছোট্ট মাঠটা আছে, সেখানে ওরা দুজনে পাশাপাশি চড়ে, ঘাস টাস খায়, কিন্তু দুজনের কেউই কোনো কথা বলে না। ঘোড়া দুটো বসেছে কি বসেনি এমন সময় একঝাঁক হাঁসের ছানা সারি দিয়ে এসে গোলাবাড়িতে ঢুকলো। কিছুক্ষণ আগেই বাচ্চাগুলোর মা মরে গেছে। চি চি করে বেচারিরা কিছুক্ষণ অসহায়ভাবে এদিক সেদিক ঘুরল। ওদের একটা নিশ্চিন্ত আশ্রয় চাই, যেখানে বসলে ওদের কেউ মারিয়ে দেবে না। ওদের দুরবস্থা দেখে ক্লোভার তার লম্বা লম্বা সামনের পা দুটো বাড়িয়ে দিয়ে বেশ খানিকটা পাঁচিলের মতো করে ঘিরে দিল। অমনি বাচ্চাগুলো চি চি করতে করতে নিশ্চিন্তে সেখানে ঢুকে আরাম করে বসলো, আর বসা মাত্রই পুটুস পুটুস করে ঘুমিয়ে পড়ল। একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছল সাদা রঙের মাদি ঘোড়া মলি। সে জোন্স সাহেবের নিজস্ব দুচাকার গাড়িটা টানে। মলি সুন্দরী হলেও বড্ড মাথা মোটা। একটা চিনির ডেলা চিবোতে চিপোতে সে একেবারে সামনের দিকে গিয়ে বসল। তার ঘাড়ের লম্বা লম্বা লোমগুলো লাল ফিতে দিয়ে বিদুনি করা হয়েছে। মলি বেশ কায়দা করে ঘাড়ের লোমগুলো নাড়াচাড়া করতে লাগলো, যাতে সবাই ফিতেগুলো দেখতে পায়। সবার শেষে এলো বিড়াল। এসেই তার স্বভাব মতো চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে শুরু করলো সবচেয়ে গরম জায়গাটা কোথায়। শেষমেশ সে ক্লোভার আর বক্সারের মাঝে নিজেকে চেপে চুপে ঠেসে দিয়ে মহা আরামে বসলো। তারপর আমেজে ঘর্র শব্দ বের করতে লাগলো গলা দিয়ে। মেজারের বকবকানিতে কানই দিল না। সকলেই এসে গেছে মোজেস বাদে। মোজেস জোন্স সাহেবের পোষা দাঁড় কাক। সে এখন খিড়কি দরজার পেছনের একটা দাঁড়ে বসে ঘুমোচ্ছে। মেজার যখন দেখলেন সবাই বেশ জমিয়ে বসে তার কথা শোনার জন্য অপেক্ষা করছে, তখন তিনি গলাটা একটু ঝেড়ে নিয়ে শুরু করলেন। কমরেডস, তোমরা তো ইতিমধ্যে শুনেছো কাল রাত্রিরে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, কিন্তু সে কথায় আমি পরে আসছি। তার আগে একটা অন্য কথা বলি। ভাইসব, আমার মনে হয় আমার দিন ফুরিয়ে আসছে। খুব বেশি দিন হয়তো আমি আর তোমাদের মধ্যে থাকবো না, তাই মৃত্যুর আগে আমার অর্জিত জ্ঞান ভাণ্ডার তোমাদের হাতে তুলে দিয়ে যাওয়া আমার কর্তব্য বলে মনে করি। এই সুদীর্ঘ জীবনে আমার খুপড়ি ঘরে একলা শুয়ে শুয়ে আমি অনেক ভাবনা চিন্তা করার সময় পেয়েছি, তাই একথা আমি বলতেই পারি যে পার্থিব জীবন ও পৃথিবীতে বসবাসকারী যে কোনো প্রাণী সম্বন্ধে আমার বেশ পাকাপোক্ত ধারণা হয়েছে। তা নিয়েই আমি এখন কয়েকটা কথা বলবো। এখন বলো তো কমরেডস, আমরা কী ধরনের জীবন কাটাচ্ছি? সোজা সাতটাই বলি তাহলে। আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। সারাক্ষণ হাড় ভাঙা খাটুনি আর অতি অল্প আয়ু। আমরা জন্মাই, তারপর আমাদের জন্য যেটুকু খাদ্য বরাদ্দ করা হয় তাতে এই প্রাণটুকু টিকিয়ে রাখাই দায় হয়ে পড়ে। তারই মধ্যে যারা সক্ষম তাদের জোর করে দেহের শেষ শক্তিটুকু পর্যন্ত নিংড়ে নিয়ে খাটানো হয়, আর যেই না আমরা অকেজো হয়ে পড়ি তৎক্ষণাৎ আমাদের নির্মমভাবে হত্যা করা হয়। এক বছর বয়স পার করলেই ইংল্যান্ডের পশুরা ভুলেই যায় যে আনন্দ বা অবসর বলেও কোনো ব্যাপার পৃথিবীতে আছে। ইংল্যান্ডের কোনো পশুই স্বাধীন নয়। মোদ্দা কথাটা হলো, পশুর জীবন মানেই হচ্ছে দুর্গতি আর দাসত্ব। এটাই কি তাহলে প্রকৃতির নিয়ম? আমাদের দেশ কি এতই গরিব যে সেখানে সম্মানজনকভাবে জীবন কাটানো অসম্ভব? না ভাইসব, না, হাজারবার না। ইংল্যান্ডের মাটি উর্বর, জলবায়ু স্বাস্থ্যকর। এদেশে যত জন্তু জানোয়ার আছে তার চেয়ে ঢের বেশি প্রাণীকে প্রচুর পরিমাণে খাওয়াবার ক্ষমতা আছে এদেশের। শুধু আমাদের এই খামারটাই একজন ঘোড়া, 20টা গরু, শত শত ভেড়ার ভরণ পোষণ করতে পারে। সবাই সসম্মানে আর রীতিমতো আরামেই থাকতে পারে, যা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কল্পনাই করতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের এমন দুরাবস্থা কেন? কারণ একটাই, মানুষ। আমাদের মেহনতের ফসলের প্রায় সবটুকুই মানুষ আমাদের কাছ থেকে চুরি করে নিচ্ছে। হ্যাঁ কমরেডস, হ্যাঁ, এই হচ্ছে আসল সমস্যা। একটাই শব্দ, মানুষ। মানুষই হলো আমাদের আসল শত্রু, একমাত্র শত্রু। মানুষকে শুধু এখান থেকে হটিয়ে দাও, দেখবে খিদের জ্বালা বা হাড় ভাঙা খাটুনির হাত থেকে চিরকালের জন্যে মুক্তি মিলছে। মানুষ একমাত্র জীব যে কিনা কিছুই উৎপাদন করে না অথচ সবই ভোগ করে। সে না দেয় দুধ, না পারে ডিম, না তার কাছে গায়ে গতরে লাঙল টানার মতো শক্তি আছে, এমনকি দৌড়ে যে একটা খরগোশ ধরে আনবে সে ক্ষমতাও তার নেই। তা সত্ত্বেও সব পশুদের সে দণ্ডমুণ্ডের কর্তা, সে সকলকে খাটিয়ে নেয়। বদলে কি দেয়? না, কোনো রকমের ধুঁকতে ধুঁকতে টিকে থাকার মতো যত সামান্য খাবার, আর বাকিটা সে নিজেই লুটে পুটে নেয়। আমাদের মেহনতে চাষ হয়, আমাদের গোবরে জমি উদ্ভট হয়, আর আমরা সেই হাড্ডি সারই রয়ে যাই। এখন যে আমার সামনে গরুরা বসে আছে, আচ্ছা বলো তো, গত বছর তোমরা কত হাজার গ্যালন দুধ দিয়েছ? কোথায় গেল সেই দুধ? সে দুধ খেতে পেলে কি তোমাদের বাছুরগুলো আরও তাগড়াই হতো না? আমি বলছি, কোথায় গেল সেই দুধ? তার প্রতিটি ফোঁটা গিলেছে আমাদের শত্রুরা। আর এই যে মুরগির দল, তোমরা গত বছর কতগুলো ডিম পেড়েছিলে মনে আছে? এখন বলো দেখি, কটা ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে? বেশিরভাগই তো জোন্স টাকার জন্যে বাজারে বেচে দিয়েছে। এই যে ক্লোভার, তুমি তো চারটে বাচ্চার জন্ম দিয়েছিলে, তারা এখন কোথায়? বুড়ো বয়সে যাদের ভরসায় তুমি আনন্দে সুখে দিন কাটাতে পারতে, তাদের মাত্র এক বছর বয়স হতে না হতেই বেঁচে দেওয়া হয়েছে। এ জীবনে তাদের একজনকেও তুমি আর দেখতে পাবে না। এই যে তুমি চারবার প্রসব বেদনা ভোগ করেছো, প্রত্যেক দিন চাষের মাঠে হাড় ভাঙা খাটুনি খাটছ, বিনিময় কি পাও তুমি? সামান্য দানা আর আস্তাবলে এক টুকরো মাথা গোজার জায়গা? এমনকি এই দুঃখ দুর্ভোগে ভরা জীবনেরও পুরোটা আমাদের বাঁচার সুযোগ দেওয়া হয় না। আমি নিজের জন্য আক্ষেপ করি না, আমি তো ভাগ্যবান, আমার 12 বছর বয়স হলো, 400 উপর বাচ্চা কাচ্চা হয়েছে, একটা শুয়োরের তো এটাই স্বাভাবিক জীবন। কিন্তু জেনে রেখো, শেষমেশ নিয়তির সেই নিষ্ঠুর ছুরির হাত থেকে কিন্তু কারো রেহাই নেই। এই যে আমার সামনে ছোকরা শুয়োরেরা বসে আছে, এক বছরের মধ্যেই প্রত্যেকে চেঁচাতে চেঁচাতে হাড়ি কাঠে গিয়ে উঠবে। সকলেরই ভাগ্যে নাচছে এক ভয়ানক পরিণতি। গরু, শুয়োর, মুরগি, ভেড়া কেউই বাদ যাবে না, এমনকি ঘোড়া বা কুকুরও নয়। ওহে বক্সার, তোমার এই দুর্দান্ত পেশিগুলো যেদিন অশক্ত হয়ে পড়বে, সঙ্গে সঙ্গে জোন্স সাহেব তোমাকেও কোনো বুড়ো খোড়া খরিদ্দানের কাছে বেচে দেবেন। সে প্রথমে তোমার গলাটি কাটবে, তারপর তোমার মাংস সেদ্ধ করে শিকারি কুকুরদের খাওয়াবে, আর ফার্মের কুকুরগুলো, তারা যখন বুড়ো আর ফোকলা হয়ে যাবে, তখন জোন্স কি করে জানো? সে তাদের গলার ইঁট বেঁধে এই কাছের পুকুরটায় ডুবিয়ে মারে। এখনও কি ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট নয় কমরেডস, যে আমাদের এই দুঃসহ জীবনের সব রকম যম যন্ত্রণার জন্য মানুষের অত্যাচারই দায়ী? কোনো রকমে যদি মানুষের হাত থেকে মুক্ত হতে পারো, দেখবে নিজের মেহনতের ফসল পুরোটাই নিজেদেরই থাকছে। আমরা প্রায় রাতারাতি স্বাধীন হতে পারি, বড় লোক হতে পারি, কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে জানো? খাটতে হবে, দিন রাত এক করে জান প্রাণ দিয়ে খাটতে হবে। কমরেডস, তোমাদের প্রতি একটাই আমার বার্তা, বিদ্রোহ করো। একটাই আমার বার্তা, বিদ্রোহ, বিদ্রোহ করো। সেই বিদ্রোহের ঠিক কবে আসবে তা আমি জানি না, এক সপ্তাহের মধ্যেও সেদিন আসতে পারে, আবার 100 বছরও সময় লাগতে পারে, কিন্তু আমি জানি সেদিন আসবেই। এই যেমন আমি আমার পায়ের নিচের খড়গুলো দেখতে পাচ্ছি, তেমন করেই সেই দিনটাও আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের প্রতি সুবিচার হবেই হবে। নিজেদের লক্ষ্য স্থির করো কমরেডস, নিজেদের জীবনের ছিটে ফোঁটা যেটুকু সময় বাকি রয়েছে সেদিকেই লক্ষ্য স্থির করো। সর্বোপরি আমার এই বার্তা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছেও পৌঁছে দিও, যাতে তারাও এই লড়াই চালিয়ে যেতে পারে। মনে রেখো কমরেডস, নিজেদের সংকল্প সাধনের পথে সর্বদা অটল থাকতে হবে। মানুষ আর পশুর স্বার্থ একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। একের উন্নতি মানে অন্যেরও উন্নতি। এ ধরনের ভুলভাল কথায় কখনো কান দিও না, ওসব ডাহা মিথ্যে কথা। মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই সংগ্রামের জন্যে আমাদের জোট বাঁধতে হবে, মনে রাখতে হবে মানুষ মানেই শত্রু আর পশু মানেই বন্ধু।